الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين میں نے کچھ عرصے سے وقتاً فوقتاً صحابہ مسیح موعود علیہ الصلوۃ والسلام کی روایات کا بیان شروع کیا ہوا ہے.
ہمیں کچھ دن تھے کہ
پہلے تو مجموعی روایات,
باقی کچھ دن پر حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام صحابیدر برنیت بیبھن گھٹنا اور روایات اپستھاپن کرے آسچی. پرتھم دیکھے بیبھن জ্ঞান গর্ভ বিষয়ে বর্ণিত হয়েছে, এরপর ভাবলাম যে বিভিন্ন বিষয়ের বিভিন্ন শিরোনামের অধীনে বিষয় বর্ণিত হওয়া উচিত. বছরাধিক কাল থেকে এই রীতি অব্যাহত আছে, আজও রীতি অনুসারে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবীদের জীবনের সে সকল ঘটনা উপস্থাপন করব যা তাদের রইয়া স্বপ্ন এবং দিব্যদর্শনের সাথে সম্পর্ক রাখে. সত্যিকার অর্থে এইগুলো মসীহ মওউদের সত্যতা প্রমাণের কাজ দিয়ে থাকে বা ঈমান ও বিশ্বাসকে দৃঢ় করার কারণ হয়. আর বর্ণনার উদ্দেশ্যই হল আমাদের মাঝে সেই ঈমান এবং বিশ্বাস এবং আল্লাহর সাথে সেই সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া, আর আমরাও যেন খোদার সাথে এমন সত্য এবং আন্তরিক সম্পর্ক স্থাপন করতে পারি যা সৃষ্টির উদ্দেশ্যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদের মাঝে এসেছেন বা এসেছিলেন. ঘটনা যেহেতু বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে, বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে, আমি চেষ্টা করি যেন পুনরাবৃত্তি না হয়, কিন্তু কোন কোন ক্ষেত্রে পুনরাবৃত্তিও হতে পারে. প্রথম ঘটনা হযরত সরদার করমদাদ খান সাহেবের সাথে সম্পর্ক রাখে. তিনি 1902 সনে বয়াত করেছিলেন, আর সে বছরই হযরত মসীহ মওউদ ইসলামকে দর্শনের বা দিদারের জিয়ারতের সুযোগ লাভ করেছেন. তিনি বলেন, বয়াত করার পূর্বে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে আমি স্বপ্নে দেখেছি. এর বিস্তারিত বিবরণ হল, এমন মনে হল যে একটি রাস্তা, তাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছিলেন, হেঁটে এদিকে আসছিলেন, আমি অপর দিক থেকে আসছিলাম. হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্বোধন করে আঙ্গুলের ইশারায় বলেন যে ইনি খোদা তাআলার পক্ষ থেকে, ইনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন. তিনবার হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই কথা বলেছেন. এরপর 1902 সনে যখন আমি কাদিয়ানে আসলাম, যখন মসজিদ ছোট ছিল, মসজিদ মুবারক ছিল, ছোট মসজিদ, সেই মসজিদে বয়াত করি, আর সেই চেহারায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখেছি, যে চেহারায় স্বপ্নে দেখেছিলাম. এরপর হযরত করিমউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি 1896 সনে বয়াত করেন. একই বছর হযরত মসীহ মওউদের জিয়ারতের সৌভাগ্য হয়, তাকে দেখার সুযোগ পান. তিনি বলেন, 1896 এর মাঝামাঝি সময়ে স্বপ্নে, অর্থাৎ সেই বছরের মে বা জুন মাসে, স্বপ্নে তিনি একবার হযরত মসীহ মওউদ ইসলামকে দেখেন. দেখেন হুজুর কোন উটের পিঠে আরোহিত অবস্থায় আছেন. তিনি বলেন যে পুনরায় এই অধম হুজুরকে একা অবস্থায় এমন একটি ক্ষেতে দেখি, যেই ক্ষেতে শুদ্ধ হাল চালানো হয়েছে, মাটির বড় বড় চাকা ছিল তাতে, আর হুজুর আমার দিকে আসছিলেন. আর হুজুর অত্যন্ত আন্তরিকভাবে এবং ভালোবাসার সাথে ইবান্দার সাথে সাক্ষাৎ করেন, আমি যাতে খুব আনন্দিত হই. ইতিপূর্বে স্বপ্নে এক নকশবন্দি পীরের সাথে আমার সাক্ষাৎ হয়, আমি করমর্দনের জন্য হাত বাড়াই, সেই পীর আমার হাত সরিয়ে দিয়ে বলে যে যাও বেদিন, অথচ ইসলামের নির্দেশ রয়েছে সালাম করার, সে আমাকে বেদিন আখ্যা দিয়ে আমার সালাম গ্রহণ করতে অস্বীকার করে। এরপর হুজুরের সাথে যখন সাক্ষাৎ হয় বড় ভালোবাসার সাথে, তিনি আমার সাথে মিলে তখন হযরত করিমউদ্দিন সাহেব বর্ণনা করেন যে স্বপ্নে আমি দেখেছি যে চৌধুরী নবীবক সাহেব হাওয়ালাদার পুলিশ যিনি মসজিদ মদের হাতে বয়াত করেছেন তার প্রতি এলহাম হয়। স্বপ্নে তাকে বলা হয়েছে যে পুলিশের এই হাওলাদারের প্রতি এলহাম হয়, এরা পাকিস্তানের আজকালকার বা ভারতের আজকালকার পুলিশ নয়, যারা শুধু ঘুষ এবং বেইমানি ছাড়া আর কিছুই বুঝে না, এটি এরা সেই যুগের মানুষ যাদের খোদাদালার সাথেও সম্পর্ক ছিল। ইনি বলেন যে আমি স্বপ্নে দেখি যে তার প্রতি এলহাম হয়। ইনি বলেন আমি আমার এই স্বপ্ন আমার এক বন্ধু সৈয়দ মোহাম্মদ আলী শাহ সাহেবকে শুনিয়েছি, তিনি বলেন যে মাথা আমার মাথা খেয়েও না এইভাবে, কিন্তু ইনি বলেন আমি সকালে নামাজ পড়ে যখন মসজিদ থেকে ফিরে আসি সূর্য যখন বের হচ্ছিল সৈয়দ মৌলবী মোহাম্মদ আলী মরহুম এবং চৌধুরী নবীবক সাহেবের কিছু শব্দ যা চৌধুরী সাহেব কাগজে লিখে রেখেছিলেন যা বিশৃঙ্খল ভাবে পড়েছিল, তিনি সেইগুলোকে সুশৃঙ্খল করছিলেন। সৈয়দ মোহাম্মদ আলী শাহ সাহেব তাকে তো এটি বললেন যে আমার আমাকে বিরক্ত করো না, চৌধুরী সাহেবের প্রতি কোনো এলহাম হয় না। ইনি বলেন নামাজ থেকে আমি ফিরে আসছিলাম তখন চৌধুরী নবীবক সাহেব এবং মোহাম্মদ আলী শাহ সাহেবও বসেছিলেন, তাদের পারস্পরিক সম্পর্ক ছিল, কিছু কিছু কাগজ সুশৃঙ্খল ভাবে তারা রাখছিলেন। ইনি বলেন যে আমার সন্দেহ হলো যেগুলো রাতের কোন এলহাম বা এমন কোন এলহাম যাকে তারা ধারা বিন্যস্ত করছেন। আমি তাকে বললাম যে আপনি তো বলতেন যে মাথা খেয়েও না বা বিরক্ত করো না, এখন বলুন আসলে ব্যাপারটি কি। এরপর তিনি বলেন যেহেতু মানুষ হাসি ঠাট্টা করে তাই তিনি প্রকাশ করেন না। ইনি বলেন যে তখন থেকেই আমার হৃদয়ে ধারণা জাগে যে যেখানে হুজুরের মুরিদদের প্রতি এলহাম হয় তাই বোঝা গেল যে হযরত মসীহ ইসলাম সত্য খোদার পক্ষ থেকে। তখন আমার বয়স 16 বা 17 বছর হবে, আমি মসীহ মদের কোন বই পড়িনি আর তখন আমি গবেষণার মন মানসিকতাও রাখতাম না, কারণ আমি এক বালক ছিলাম মাত্র, আমার কোন ধর্মীয় শিক্ষাও ছিল না, শুধু কোরআনে কারীম নাজেরা পড়তে পারতাম, অনুবাদ পড়িনি আর আমার জাগতিক পড়ালেখাও সামান্যই ছিল। আর আমি সুভ সিং এ এক সহকারী শিক্ষক ছিলাম। এরপর আমি স্বপ্নে দেখি যে আমি কার্তিক মাসে মনে হয় সেপ্টেম্বর বা অক্টোবর মাস হবে হুজুর বলছেন, যে আমি স্বপ্নে দেখি যে আমি সেই মাসে মারা যাব। আমি অপেক্ষা করছিলাম যে আমার মৃত্যুর সময় সন্নিকটে অবশ্যই কার্তিক মাসে আমি মারা যাব, কেননা এই তো পূর্বে যে সমস্ত স্বপ্ন আমি দেখেছি তা পূর্ণ হয়েছে। আমাদের বিশ্বাস ছিল যেহেতু পূর্বের স্বপ্নগুলো পুরো হয়েছে তাই এটিও পুরো হবে, আমি সর্বোচ্চ সেপ্টেম্বর পর্যন্ত বাঁচব। কিন্তু তিনি বলেন যে কার্তিক মাস কেটে যায়। মোহাম্মদ আলী সাহেবকে আমি বলি যে আপনি তো বিভিন্ন বই পড়েছেন, আপনি আশ্বস্ত হয়েছেন। মোহাম্মদ আলী শাহ সাহেব যিনি চৌধুরী নবীবক সাহেবের সাথে সম্পর্ক রাখতেন, তার এলহাম সম্পর্ক তিনি জানতেন যে তার প্রতি এলহাম হয়, কিন্তু তখন পর্যন্ত তিনি বয়াত করেননি, কিন্তু মসীহ ইসলাম দ্বারা প্রভাবিত ছিলেন এবং তার বই পুস্তক পড়তেন। আমি তাকে বললাম যে আপনি তো মসীহদের বই হয়তো পড়তে থাকবেন, জানি না আপনি কখন আশ্বস্ত হবেন, কিন্তু আমি আপনার পূর্বেই হযরত মসীহদের হাতে বয়াত করতে চাই। তিনি বলেন যে আমি সেখান থেকে পদভ্রজে যাত্রা করি এবং কাদিয়ান পৌঁছি। আমি যখন এখানে আসলাম এদিক সেদিক ঘোরাফেরা করি, একদিন বেশ কয়েকদিন এইভাবে ঘোরাফেরা করতে থাকে, একদিন আমি হাকিম ফজলদ্দিন ভেরভি সাহেব সাহেবকে বলি যে আমি হুজুরের হাতে বয়াত করতে চাই, হাকিম সাহেব তখন বলেন যে আমি ভাবলাম এই ছেলে অনর্থক এখানে ঘোরাফেরা করছে। যাই হোক, তিনি মসিম মহোদয়ের কাছে আমার বয়াতের বাসনার কথা উল্লেখ করেন, হুজুর মঞ্জুর করেন আমার হাতে, নিজের হাতে আমার হাত নিয়ে একাকিত্বে আমাকে বয়াতের সুযোগ দেন। আমি যেভাবে মসিম মহোদয়কে স্বপ্নে দেখেছিলাম অবিকল তেমনই তাকে বাস্তব জীবনে দেখেছি। আল্লাহ তাআলার মহান দান, এটি মহান অনুগ্রহ যে তিনি আমাকে সুযোগ দিয়েছেন। নতুবা জানেন আমার কি অবস্থা হতো, আমার নাম বদরি সাহাবিদের তালিকায় 68 নম্বরে ছিল, যা আঞ্জামে আথমের পরিশিষ্টে অন্তর্ভুক্ত আছে। আঞ্জামে আথমের পরিশিষ্টের তালিকায় তার নাম রয়েছে। তিনি বলছেন এরপর হযরত মিয়া আলাদিতা সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি 1900 বয়াত করেন এবং 1905 হযরত মসীহ মওউদের জিয়ারতের সৌভাগ্য হয়, তাকে দেখার সৌভাগ্য হয়। তিনি বলেন আমি হুশিয়ারপুরের মহলপুর নিবাসী ছিলাম, যখন চন্দ্রসূর্য গ্রহণ হয় তখন আমার বয়স ছিল 10 বা 12 বছর। তখন আমি আমার শিক্ষকের সাথে কোরআন এবং নফলও পড়েছিলাম। 1897 হযরত মসীহ মওউদের কথা আমাদের গ্রামে পৌঁছে যায় যে কাদিয়ানের গুরদাসপুর জেলায় হযরত মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হয়েছেন। শেখ শাহাবুদ্দিন সাহেবের মাধ্যমে এটি পৌঁছে 2-3 বছর সেখানে মত বিনিময় হতে থাকে। 1900 কাছাকাছি এই অধম হযরত মসীহ মওউদ ইসলামকে কাদিয়ানে স্বপ্নে দেখে, যদিও আমি স্বয়ং কাদিয়ান আসিনি, সেই স্বপ্নে আমি আশ্বস্ত হই, অথচ পূর্বে কখনো কাদিয়ান দেখিনি, কিন্তু স্বপ্নে তাকে কাদিয়ান দেখেছি, আমি কাদিয়ানে দেখেছি। আর আমি তখন ভাবলাম যে যত সত্তর সম্ভব আমি বয়াত করব। ইনি বলেন যে আমি এক পয়সা একটা পোস্ট কার্ড ক্রয় করে কাজী শাহদিন সাহেবের কাছে নিয়ে যাই, তাকে বলে যেহেতু হযরত মসীহ মওউদ ইসলামকে আমি দেখেছি, তার জিয়ারতের সুযোগ হয়েছে, তাই আমি তার সম্পর্কে আশ্বস্ত হলাম, নিশ্চিত এখন, তাই আমার বয়াতের চিঠি লেখান এবং আমার বৃদ্ধাঙ্গুলের ছাপ নিন। তিনি বলেন যে একটু অপেক্ষা করো, কয়েকদিন পর বয়াতকারীদের তালিকা প্রস্তুত করে পাঠাবো। ইনি বলেন আমার যতটা মনে আছে প্রায় 40 ব্যক্তির তালিকা প্রস্তুত করে পাঠানো হয়েছে যারা বয়াত করেছেন, আর তাদের ভিতর আমার নামও ছিল। হযরত দীন মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি 1902 বয়াত করেছেন আর 1904 হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে দেখেছেন। তিনি বলেন যে আমি 1902 আমাশয় এবং জ্বরে আক্রান্ত হই। সেই যুগে আমার পিতা ক্যালকাতা গিয়েছেন কায়িক শ্রম করে পয়সা উপার্জনের জন্য, আমি স্বপ্নে কাদিয়ান পৌঁছে যাই। ইতোপূর্বে কাদিয়ানের কথা কখনো স্বপ্নেও ভাবিনি। আমি দেখি একটা ছোট কামরা, তাতে নিচে চট বেছানো আছে, সামনে চারদিকে চারটা শেলফ জানালার মতো করে বানানো আছে কক্ষে, প্রত্যেক শেলফে জিনিস রাখার জন্য জায়গা করা আছে। প্রত্যেক শেলফে একটা দোয়াত ছিল, হযরত মসীহ মওউদ ইসলাম সেখানে পায়চারি করে কিছু লিখছিলেন, কোন প্রবন্ধ লিখছিলেন। যে শেলফের দিকে যেতেন সেখানে রাখা কালিতে কলম ডুবিয়ে নিতেন। আমি দরজার কাছে এসে বলি আসসালামু আলাইকুম, হুজুর বলেন ওয়া আলাইকুম সালাম, আইসো পুত্র। আমি বললাম যে হুজুর আমি তো এমনিতে এসেছি। হুজুর আমাকে সম্বোধন করে বলেন যে পরশু তুমি সন্তুষ্ট হবে, রাজি হবে, তোমার পিতা তোমাকে রুপিয়া বা পয়সা পাঠাবেন। সকালে উঠে আমি আমার স্বপ্ন আমার শ্রদ্ধেয় শিক্ষক সৈয়দ হযরত ভাওয়াল শাহ সাহেবকে শুনালাম, তিনি আমার অনুরোধে দ্বিতীয় দিন বয়াতের পত্র পাঠিয়ে দেন, যা এখনো আমার কাছে সুরক্ষিত আছে। যখন বর্ণনা করছিলেন তখনও তার কাছে সুরক্ষিত ছিল। দ্বিতীয় দিন পুনরায় হুজুরের কাছে কাদিয়ান পৌঁছে হুজুর প্রথম দিনের মতো বলেন যে তুমি এসেছো, আমি বললাম যে হুজুর এমনিতেই আসলাম। হুজুর বলেন যে আপনার এক ছেলে হবে, পুত্র সন্তান হবে, সেই পুত্র সন্তান এমন হবে যেমন সন্তান পূর্বে কখনো আপনাদের বংশে জন্মগ্রহণ করেনি, তার এক রানে কালো দাগ থাকবে। এরপর আমি এই স্বপ্ন শাহ সাহেবকে শোনাই। প্রথম স্বপ্নের তিন দিন পর আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাই, এমন হয়ে যায় যেন কখনো আমি রোগাক্রান্ত ছিলাম না। কিছুদিন পর আমার পিতা ত্রিশ রুপিয়া আমার প্রতি আমার জন্য পাঠান। এরপর মোসেমদের জন্য হৃদয়বান ভালোবাসা জাগে যে তাকে জিয়ারাতের অপেক্ষা করতে থাকি। আমার পিতা মাতা গোপনের বিরোধিতা অব্যাহত রাখেন। 1904 সনে কাদিয়ান গিয়ে তার হাতে বয়াত করি। হুজুরের কাছে প্রায় 5 দিন অবস্থান করি। হুজুর মনে হয় মরহুমে ঈসা সাহেবের ঘরেই অবস্থান করছিলেন। তিনি বলেন যে এক মৌলভী বানরের মতো শিশম বৃক্ষে উঠে অপালাপ করত, আর টালি মৌলভী নামে সে কুখ্যাত ছিল। হযরত হাফেজ ইব্রাহিম সাহেব রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন তার বয়স ছিল 1899। 1900 সনে মুসলিমদের হাতে বয়াত করেন। তিনি বলেন 1899 সনে পত্রযোগে আমি পত্র মারেফত বয়াত করি, আর এই তো পূর্বে 3-4 বছর পূর্বে আমার পিতা বয়াতের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু কোনো কারণে আমি ঘরে ফিরে আসি। এরপর সৈয়দ ভাওল শাহ সাহেব, যিনি আমাদের আন্তরিক বন্ধু এবং শিক্ষকও বটে, তিনি হযরত মসিমদের হাতে বয়াত করেন এবং আমাকে তিনি মসিমদের বই শুনানো আরম্ভ করেন। ততদিন পর্যন্ত যতটা বই ছাপা লেখা হয়েছিল সবগুলোই আমাকে শুনিয়েছেন। নিরক্ষর ছিলেন, যারা নিরক্ষর ছিল তারা বই শুনত। তিনি বলেন যে সেই যুগে আমি স্বপ্নে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করি যে হুজুর মির্জা সাহেব এখন যে মসিহ এবং মাহদী হওয়ার দাবি করেছেন, তিনি কি সত্যবাদী? হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তিনি সত্যবাদী। আমি বললাম যে হুজুর কসম খেয়ে বলুন। তিনি বলেন যে আমার কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আমানতদার, আমার উপর আমানত ন্যস্ত হয়েছে, আকাশসমূহ এবং পৃথিবীর আমানত আমার উপর ন্যস্ত হয়েছে। পরের দিন সকালে আমি হযরত মসিহ ইসলামের কাছে বয়াতের পত্র লিখে পাঠিয়ে দিই, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম প্রেরণ করি। এরপর 1900 সনে কাদিয়ান এসে হুজুরের হাতে বয়াত করি। হযরত মুন্সি বরকত আলী সাহেব তার এক বরকতময় স্বপ্নের কথা এভাবে বলছেন যে তার বয়াতের বছর হল 1901, আর সে বছরই হযরত মসিহ ইসলামের জিয়ারতের পাতা দর্শনের সৌভাগ্য হয়। তিনি বলেন 1901 সনের প্রথম দিকে যখন আদমশুমারি হতে যাচ্ছিল, হুজুর একটি বিজ্ঞাপন ছাপিয়ে প্রচার করেন, তাতে লেখা ছিল যে যারা আন্তরিকভাবে আমার প্রতি ইমান রাখে বাধ্যত বয়াত না করলেও তারা নিজেদের আহমদী হিসেবে লেখাতে পারে। তখন আমার মসিমর সম্পর্কে ততটা সুধারণা ছিল, আমি অল্প স্বল্প চাঁদাও দেওয়া আরম্ভ করে বয়স যদিও করিনি, কিন্তু আদম সুমারের সময় আহমদী লিখিয়েছি নিজের নামের পাশে। একদিন স্বপ্নে হুজুরকে দেখি, সকাল প্রায় 4টা ছিল। আমার এমন মনে হলো হুজুর পাশের আহমদীদের কক্ষে এসেছেন, আমিও হুজুরের সাথে সাক্ষাতের জন্য সেই কামরায় গেলাম, গিয়ে আসসালামু আলাইকুম বললাম। হুজুর উত্তরে বললেন ওয়া আলাইকুম সালাম, একই সাথে বললেন বরকত আলী তুমি আমাদের কাছে কবে আসবে? আমি বললাম যে হুজুর এসেই যাব। হুজুর তখন একটি খাটে বসেছিলেন, শরীরে কাপড় ছিল না উপরের অংশে, মাথার চুল ছিল লম্বা, হুজুরের পেটও চোখে পড়ছিল। তখন এর কয়েকদিন পর আমি লিখিত বয়াত করি। এ দৃশ্য এমন ভাবে মনে আছে যেন জাগ্রত অবস্থায় তা দেখেছি। এরপর জলসা চালানার স্থানে দারুল আমানে গিয়ে মসিমদের হাতেও বয়াত করি। তখন আমি দেখেছি যে হুজুরের পবিত্র চেহারা অবিকল তেমনই যেমনটি স্বপ্নে ছিল। এর কিছুদিন পর দৈবক্রমে সেই অতিথিশালায় আমি অবস্থান করছিলাম যেখানে এখন হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব অবস্থান করছেন। মসজিদে আকসার পাশেই রয়েছে ঘর, আমি একটা খাটে বসেছিলাম সামনে ছাদে। কোনো উঁচু স্থানে হুজুর এসে বসেছেন, গোসল করে এসেছেন, চুল খোলা ছিল এবং শরীরে উপরে সে কাপড় ছিল না। এই চেহারা অবিকল তেমনই মনে হলো যেমনটি স্বপ্নে দেখেছিলাম। আমাদের বিশ্বাস জন্মে যে এই স্বপ্ন আল্লাহ তাআলা আমাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য দেখিয়েছেন। হযরত মুস্তাকিম সাহেবের পুত্র খায়রউদ্দিন সাহেব বর্ণনা করেন যে তিনি বয়াত করেছেন 1906 সনে মসজিদে ইসলামের জিয়ারতের সুযোগ হয় একই বছর। তিনি বলেন যে এক রাতে এই অধম ঘুমন্ত অবস্থায় আকাশ থেকে একটি আওয়াজ শুনি, বলা হয়েছে যে নুরুদ্দিনের নাম হলো আব্দুল বাসেত ফেরেশতাদের ভিতর। এই ঘটনা খলিফাতুল মসজিদ আউয়ালের কাছে বর্ণনা করার পর তিনি রাদিয়াল্লাহু আনহু হেসে বলেন যে আমিও জানি আমার নাম আব্দুল বাসেত। মুস্তাকিম সাহেবের পুত্র খায়রউদ্দিন সাহেব বর্ণনা করেন, খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করতে গিয়ে তিনি এই ঘটনা বর্ণনা করেছেন। 1906 সনের তার বয়াত, আমি পূর্বেই বলেছি যখন তাকে খিলাফতের চাদর পরিধান করানো হয় তিনি প্রাথমিক বক্তৃতা মসজিদ মোবারকে আরম্ভ করেন, তখন তার রানে ঘোড়া ছিল, তাই তার জন্য চেয়ার আনানো হয়। বক্তৃতা আরম্ভ করেন তখন এই অধম সিঁড়ির সামনে মসজিদেই উপবিষ্ট ছিল, পুরো মসজিদ ছিল কানায় কানায় ভরা। তখন আমি ঘুমেও ছিলাম না, জাগ্রত ছিলাম না, পুরোপুরি আমি সচেতন ছিলাম সম্পূর্ণভাবে। আমি দেখি যে সূর্যের আলো বদলে গেছে, অন্য কোন আলো সেখানে এসেছে, সেই সেই আলো এমন স্নিগ্ধ ছিল যে তার অবস্থা ভাষায় বর্ণনা করা যায় না। সেটি এমন স্নিগ্ধ এবং এমন আরামদায়ক ছিল যে চোখের সামনে নিমেষে মসজিদ অদৃশ্য হয়ে যায়, আর শুধু খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর পবিত্র সত্তা চোখের সামনে একটা নক্ষত্রের রূপে দেখা যাচ্ছিল, যিনি সেই নূরে ঘূর্ণায়মান ছিলেন। অনেকক্ষণ পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকে, আর আমি ঘুমন্ত ছিলাম না, জাগ্রতও নয়, বরং আমি মনে হয় মজলিসে পুরো বসেছিলাম আর এই আধ্যাত্মিক দৃশ্য একই সাথে দেখছিলাম। কিছুক্ষণ পর আবার মসজিদ চোখের সামনে আসে, মানুষ দেখা যায় এবং হযরত আকদাস পুরুর অবস্থায় ফিরে আসেন যে অবস্থায় আমি তাকে প্রথমে দেখি। একই আলো যা তখন সেই এই অধম হযরত আকদাসের চতুর্পাশে দেখে, যা তখন একটি নক্ষত্রের রূপে ছিল, প্রায় অনবরত 11 দিন এই অবস্থায় খলিফাতুল মসজিদ সানিকে আমি দেখতে থাকি। যেই দিকেই তিনি যেতেন সেই আলো তার অগ্রে পশ্চাতে ডানে বামে থাকত। আমি যে অবস্থায় থাকতাম না কেন সেই অবস্থায় খলিফা সানিকে সেই আলোর মাঝে নিমজ্জিত দেখতাম। ঘরে থাকি বা বাহিরে কর্মরত থাকি বা বসে থাকলেও খাবার খাওয়া অবস্থায় বা কথা বলা অবস্থায় বিভিন্ন সময় কাশফের অবস্থা ছেয়ে যেত আমার উপর, সেই আলোতে খলিফা সানিকে আমি সবসময় দেখতাম। অনবরত 11 দিন পর্যন্ত এই দৃশ্য দেখতে থাকি। এমন কাশবাদী বদবেশনের কথা পূর্বে কখনো শুনিনি, এত দীর্ঘ কখনো দেখিও নি। এটি শুধু হযরত মসীহ মওউদের বরকত এবং কল্যাণ এবং নবুয়তের জ্যোতিরই প্রভাবে আমার মতো এই অধম এত দীর্ঘ কাশফ বা দিব্য দর্শন দেখে। এই কাশফ এই আয়াতের অধীনে হয়েছে যাতে লেখা আছে যে পবিত্র এবং নেক ব্যক্তিদের একটি আলো বা জ্যোতি দেয়া হবে। সূরা তাহরিমের আয়াতে যা বলা হয়েছে যে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। দ্বিতীয় আয়াত হল যে ব্যক্তি পৃথিবীতে নূর বা জ্যোতি লাভ করানো সে পরকালে কিভাবে জ্যোতির্মণ্ডিত হতে পারে। তো আল্লাহ তাআলা আমাকে এটি বলেন, তোমাদের এই খলিফা সেই মনোনীত লোকদের একজন যারা কিয়ামত দিবসে নূর এবং জ্যোতি লাভ করবে, আর এই পৃথিবীতে এই ব্যক্তি আল্লাহ তাআলার নূর বা জ্যোতি আলোতেই নিমজ্জিত। হযরত কাজী মোহাম্মদ ইউসুফ সাহেব বলেন 1902 সনের জানুয়ারিতে তিনি বয়াত করেছেন এই পত্র, আর ডিসেম্বর 1902 সনে মসীহ মওউদের হাতে বয়াত করেছেন। তিনি বলেন, আমাকে দেখানো হয়েছে আমার হেফাজতের জন্য আল্লাহ তাআলা 2 ফেরেশতা নিযুক্ত করেছেন, একজনের নাম হলো মোহাম্মদ সিদ্দিক আর আমার পিতার আকৃতিতে সেটি, আর দ্বিতীয় ব্যক্তি ফেরেশতার নাম হলো গোলাম সামদানি। সমস্যা এবং বিপদ আপদের সময় ফেরেশতা আমার সামনে প্রতিমূর্ত হয়। আমার পিতা বলেন যে অন্তত পক্ষে দুইবার আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন যেন পড়ি, আর আমি প্রত্যেক নামাজে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন সূরা ফাতিহা দুবার পড়ি।
হাকীকি তারিফ কে লায়েক তো আল্লাহ তাআলাই হে আর ইয়ে হাম ভি হে জো আল্লাহ তাআলা কে
হযরত মুসা আলাইহিস সালাম বলেন
পয়দা করনে কে লিয়ে মুশকিলাত দূর করনে কে লিয়ে
জাদা প্রকৃত প্রশংসার যোগ্য আল্লাহ তাআলাই, আর এই প্রশংসাই খোদার নিকটতর করে মানুষকে সমস্যা দূরীভূত করার জন্য, বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য বেশি বেশি সূরা ফাতিহা পড়া উচিত, এর প্রতিটি অক্ষর নিয়ে ভাবা এবং চিন্তা করা উচিত। হযরত মোহাম্মদ ফাজল সাহেব পিতা নূর মোহাম্মদ সাহেব বর্ণনা করেন যে তিনি 1899 সনের শেষে বা 1900 সনের প্রথম থেকে বয়াত করেছেন। পূর্বের রীতি অনুসারে নামাজে নাভির নিচে আমি হাত বাঁধতাম। সচরাচর মানুষ ও আহমদীরা নাভির নিচেই হাত বাঁধে। অন্য সময় কারো পিছনে বাজাবার নামাজ পড়ার সুযোগ হলে আমার মাথায় সংশয় থেকে যেত, আর ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তাম কিন্তু হৃদয়ে সংশয় থেকেই যেত। অর্থাৎ নাভের নিচে হাত বাঁধা সূরা ফাতিহা পড়া নিয়ে আমার সংশয় ছিল হৃদয়ে। আশ্বস্ত ছিলাম, নিশ্চিত ছিলাম না আমি যে হাত কোথায় নাভের উপরে বাঁধবো নাকি নাভের নিচে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল আমার। এই উৎকণ্ঠা ব্যাকুলতার সাথে একদিন ঘুমিয়ে যাই, স্বপ্নে আমি কাদিয়ান পৌঁছি, মসজিদ মোবারকের গলি হয়ে যায়, মসজিদ আকসার দরজায় পৌঁছি, পূর্বে যে সোজা সিঁড়ি ছিল সেগুলো অতিক্রম করে ভিতরে প্রবেশ করি। মসজিদের সীমানার বাহিরে জুতার জায়গায় একটি ফালাই বৃক্ষ ছিল, এক ধরনের গাছ, তার কাছে বা নিচে একটা পাকা কবর আছে, তার উত্তর প্রান্তে একটি কূপ বা কুয়া। মসজিদে একটি জামাত বুকের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে আর জায়নামাজে মসজিদ ইসলাম হলেন ইমাম। ইমামের পাশে এক মুক্তাদির জায়গা খালি আছে, আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে যাই আর বুকের উপর হাত রেখে সূরা ফাতিহা পড়া আরম্ভ করি। শেষ করে যখন আমিন বলি তখন আমি জাগ্রত হই। এইভাবে আমার এই সমস্যার সমাধান হয়ে যায় যে হাত কোথায় কোথায় বাঁধা উচিত। মুস্তাকিম সাহেবের পুত্র হযরত খায়রদ্দিন সাহেব বর্ণনা করেন যে এই অধম একবার স্বপ্নে দেখে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম অনেক বেশ কয়েকজন লোককে নিমন্ত্রণ জানিয়েছেন আর এজন্য প্রস্তুতি সম্পন্ন করছিলেন হযরত উম্মুল মুমিনীন, হযরত মসীহ মওউদ ইসলামও নিগরানি করছিলেন। যখন আমি সেখানে উপস্থিত হলাম হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন একে ভাত খাও, আমাকে ভাত দেয়া হলো। আর একটি কথা রয়েছে তা ভালোভাবে মনে নেই যে এই স্বপ্নের অংশ নাকি পৃথক কোন কথা, যাই হোক সে কথা মনে আছে আমার স্পষ্ট। কথা হলো হুজুরুল ইসলাম বলেন একে জামা পরাও। এই কথা বলার পর আমি তাৎক্ষণিকভাবে আমার দেহের দিকে তাকাই, এটা খুব সুন্দর সাদা রঙের জামা আমি পরিধান করেছি, জানি না কিভাবে কখন পরেছি আমি, সেটি আমার দেহে পেলাম, এর সুপ্রভাব আজও আমি অনুভব করি। কিভাবে একবার স্বপ্নে এক ব্যক্তিকে দেখি এবং বুঝতে পারলাম তিনি সাহাবাদের অন্তর্ভুক্ত, স্বপ্নের পর বুঝতে পারলাম যে এই স্বপ্ন মসীহ মওউদ আলাইহিস সালামের সেই পংক্তির দিকে ইঙ্গিত করে যাতে লেখা আছে সাহাবা সে মেলা জব মুজকো পায়া, আমাকে পেয়ে সাহাবাদের সাথে মিলিত হয়েছে, আল্লাহ তাআলাই তাকে সেই সূরা পান করিয়েছে। তো যে ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয় তার গায়ে একটা চাদর ছিল যার কিনারা হলো লাল, আমি তাকে জিজ্ঞেস করলাম চাদর কোত্থেকে নিয়েছো, সে উত্তর দিল যে আমাকে মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমি বললাম মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরলোকগত হয়েছেন প্রায় 1400 বছর পূর্বে। তিনি উত্তর দিলেন যে যাই বলো না কেন হযরত মোহাম্মদ রসূলুল্লাহই দিয়েছেন, বা এটি বলেছেন যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়েছি। এই বাক্যের কিছুটা তারতম্য আছে দুই বাক্যের। ইনি বলেন যে শব্দ আমার স্পষ্ট মনে আছে। আমি তাকে বললাম যে বলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরের হেফাজত কে করে। সে ব্যক্তি উত্তর দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরের সুরক্ষা করে মসজিদের ছেলে। আমি জিজ্ঞেস করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের অবস্থা কেমন। সে উত্তর দিল যে স্ত্রীদের অবস্থা কি জিজ্ঞেস করছো, তাদের কত দিল্লি পৌঁছে গেছে। তখন আমি জানতাম না যে হযরত উম্মে মুমিনীন নুসরাত জাহা বেগম সাহেব দিল্লি নিবাসিনী। কথায় আল্লাহ তাআলা আধ্যাত্মিক এবং দৈহিক উভয় অর্থে আশ্বস্ত করেছেন যে জামাত কোরআন সম্মত জামাত যেভাবে আকারিনা মিনহু বলা হয়েছে। খারদিন সাহেবের আরেকটি ঘটনা রয়েছে যা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন একদিন অধম স্বপ্নে মসজিদে আকসা দেখে, কিন্তু দেখি যে মসজিদে আকসার পাশে বাইতুল্লাহ উভয়টির আকৃতি একই রকম। কাদিয়ানের মসজিদে আকসা এবং বাইতুল্লাহর ভিতর পার্থক্য করা আমার জন্য কঠিন হয়ে যায়। উভয়টির আকৃতি আমার কাছে সামঞ্জস্যপূর্ণ মনে হয়। আমি বলছিলাম যে এটিকে মসজিদে আকসা বলবো না অন্যটিকে, তো এইভাবে বিষয় সাদৃশ্যপূর্ণ থেকে যায়, আমার চোখ খুলে যায়। এর তাবির যা আমার হৃদয়ে সঞ্চার করা হয়েছে তাহলে এটি সেই জামাত যা ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমের পরিপূর্ণ স্থল। হাকিম আতা মোহাম্মদ সাহেব বলেন 1901 সনে তিনি বয়াত করেছেন এবং 1901 সনেই তার জিয়ারত হয়। মুসলিমদের বয়াতের পর কিছুদিন কাদিয়ানে অবস্থান করি, এরপর হুজুরের অনুমতি নিয়ে লাহোর এসে যাই। আর সুফি আহমদিন সাহেব নরিবাফ আহমদিয়া জামাতের সদস্যদের সাথে সাক্ষাৎ করিয়েছেন। কিছুদিন পর এক ব্যক্তি স্নেহের সাথে বলেন, অত্যন্ত ভালোবাসার সাথে বলেন, যে মোহাম্মদ সাহেব আবার কাদিয়ান এসে গেছেন। কোন আহমদির কথা ছিল এটি। এই কথা শুনে তিনি বলেন যে আমি আশ্চর্য হই, নতুন নতুন বয়াত ছিল আর আমি দোয়া করে দেখে আল্লাহ এই জামাতের বিশ্বাস হলো মোহাম্মদ রাসূলুল্লাহ আবার এসে গেছেন। মির্জা সাহেব কিভাবে মোহাম্মদ হতে পারেন? আমি স্বপ্নে দেখলাম হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে আছেন। আকাশ থেকে এক ফেরেশতা নেমে এসে আমাকে জিজ্ঞেস করে যে ইনি কে। আমি বললাম যে ইনি মির্জা সাহেব। এরপর আমি দেখলাম আকাশ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতি বা আলো অবতরণ করে মসীহ মওউদ ইসলামের পবিত্র মাথায় প্রবেশ করে। এরপর তার পুরুষত্বায় তা ছেয়ে যায় আর হুজুরের পবিত্র চেহারা সেই আলোতে আলোকিত হয়। পর সেই ফেরেশতা বলে যে ইনি কে। আমি বললাম যে পূর্বে ইনি মির্জা সাহেব ছিলেন, এখন সত্যি মুহাম্মদ হয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এদের আপত্তি এটি এ বিষয়ে। আসলে মুহাম্মদ রাসূলুল্লাহর আলোকেই মসীহ মওউদ পৃথিবীতে বিস্তৃত করার জন্য এসেছেন। হযরত শেখ মোহাম্মদ আফজল সাহেব বলেন, তিনি বয়াত করেছেন 1905 সনে। বলেন আমার বয়স যখন 12 বছর ছিল, যদিও আমাদের বংশে আমার চাচা হাকিম শেখ ইবাদুল্লাহ এবং আমার চাচাতো ভাই শেখ করম এলাহি সাহেব হযরত মসীহ মওউদের হাতে বয়াত করেছেন, কিন্তু এই অধম তখনও মসীহ মওউদকে দেখেওনি। আর হুজুরের পবিত্র ফটোও দেখিনি। স্বপ্নে দেখি যে আমার দেহ থেকে সকল শক্তি হারিয়ে গেছে, কিন্তু আমার মাথায় বোঝার এবং চোখে দেখার শক্তি অবশিষ্ট ছিল। আমার সামনে এক বুজুর্গ বসে আছেন আর তার পা হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছিল। আমার হৃদয়েই এই ধারণা সঞ্চার করা হয় যে এই বুজুর্গ বসে যিনি দেখছেন তিনি মির্জা সাহেব, আর পিছনে যে পা দেখা যাচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর পা। আমার চোখ খুলে যায়। আমি সকালে এনায়েতুল্লাহ খান সাহেবের পুত্র মুর্তজা খান সাহেবকে, যিনি আজকাল লাহোরে জামাতের অন্তর্ভুক্ত, যিনি লাহোরি এখন, তাকে এই স্বপ্ন শোনালাম এবং এর তাবির জিজ্ঞেস করলাম। তিনি বলেন, মির্জা সাহেবের কল্যাণে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কল্যাণ লাভ করবে, আর তাই হয়েছে। আর আমি খোদার কসম খেয়ে লিখছি যে 1905 সনে আমি যখন বয়াত করি তখন হুজুরের চেহারা সেটাই ছিল যেভাবে আমাকে তিনি স্বপ্নে আমাদেরকে তাকাচ্ছিলেন। এইভাবে আল্লাহ তাআলা যাকে চান সত্য পথ দেখানো। হযরত শেখ মোহাম্মদ আফজল সাহেব বলেন, আমার বয়স যখন 15 বছরের মতো ছিল আমি জান্নাত এবং দোজখ এবং আরাফকে স্বপ্নে দেখি। এটি একটি দীর্ঘ কাহিনী। শুধু এতটা বলবো যে আমি যখন জান্নাত দেখে বাইরে এসেছি, এক বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়, তিনি আমার কাঁধে পবিত্র হাত রেখে বলেন যে তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ। আমি এই কথার কোনো উত্তর দিইনি। তাকে জিজ্ঞেস করলাম যে বেহেশতের মূল্য কি। হুজুর বলেন, যদি তোমার পটিয়ালা, এটি পটিয়ালা নিবাসে ছিলেন, তোমার পটিয়ালা যদি 112 বিক্রি করা হয়, এই ঘরের এক ইটের সমান মূল্য হবে না সেটি। আমার চোখ খুলে যায়, খোদা তালার কসম যার হাতে আমার প্রাণ। আমি যখন 1995-এর জন্য কাদিয়ান শরীফ যাই, মির্জা সাহেব সেই বুজুর্গই ছিলেন যাকে আমি বেহেশতের দরজায় দেখেছিলাম। নূর মামা সাহেবের পুত্র হযরত মোহাম্মদ ফজল সাহেব বর্ণনা করেন, একদিন ইনিও 1899 সনে বয়াত করেছেন, যা পূর্বেই এসেছে, একদিন মানকোট গ্রাম, যা আমাদের গ্রাম থেকে আমাদের এলাকাতে 16 মাইল দূরে ছিল, যাই সেখানে রাতে নামাজ পড়ে শোয়ার পর স্বপ্নে দেখি আমি জায়নামাজে বসে আছি, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম জায়নামাজের মাথার দিকে এসে বসে যান, আর আমার ডান হাতের তালু নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে জোরে প্রেস করেন এবং বলেন যে হৃদয়ে কি কোনো শক্তি এসেছে। আমি তখন শক্তি অনুভব করি এবং বলি যে হ্যাঁ হুজুর, শক্তি অনুভব করছি। এরপর আমার চোখ খুলে যায়। হযরত মোহাম্মদ ফাজল সাহেবই আবার বলেন যে স্বপ্নে দেখি যে আমি কাদিয়ান এসেছি, মসজিদ মোবারকের ভিতর মেরাবের পাশে কোনায় হযরত মুসলিম ইসলাম বসেছিলেন, মসজিদ অত্যন্ত আলোকিত। আমি হুজুরের সামনে গিয়ে বসে যাই। হুজুর আমাকে একটা সাদা চিনির প্লেট, যাতে খুব স্বচ্ছ লাল রঙের হালুয়া ছিল, নিজ হাতে আমাকে দেন, বলে যে এটি খাও। আমি তখনই তা খেয়ে ফেলি, অত্যন্ত সুস্বাদু ছিল তা। এরপর আমি জাগ্রত হই। হযরত হাফেজ জামাল আহমদ সাহেব বর্ণনা করেন, 1908 সনের মে মাসে তার বয়াত, তিনি বলেন আমার স্ত্রী মরহুমা বলেছেন, একদিন আমার হৃদয়ে খুব মন্ত্রণা জাগে যে আরো অনেক পীর আছে দুনিয়াতে, হযরত সাহেবকে সত্য এবং অন্যদের কেন মিথ্যা বলি আমরা, যে একমাত্র সত্য পীর মসজিদ মধ্যেই, অন্যরা সবাই মিথ্যাবাদী, এটি কেন বলি। ইনি বলেন যে রাতে আমি স্বপ্নে দেখি যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মসজিদ মধ্যের বাহু ধরে বলেন যে একে গ্রহণ করে না সে কাফের। আমার স্ত্রী, আমার স্ত্রীর পিতার পরিবার সৈয়দ আহমদ রেজা বেরলভীর মরে ছিল, আর এই স্বপ্ন দেখার পর তিনি আশ্বস্ত হন। হযরত মিয়া মোহাম্মদ জহুরউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু, কাজী জেনুল আবদিন সাহেব, যার বয়স 1905 সনের, ইনি লেখেন আমার শ্বশুর কাজী জাইনুল আবদিন সাহেব হযরত মসীহ ইসলামের দাবির পূর্বে হযরত মুন্সি আহমদ জান রহমতুল্লাহর হাতে বয়াত করেছিলেন। লুধিয়ানার মুন্সি আহমদ জান সাহেবের ইন্তেকালের পর জনাব কাজী জাইনুল আবদিন সাহেব বেশ কয়েকবার হযরত মুজাদ্দিদ আলফেসানি রহমাহুল্লাহর মাজারে গিয়ে কবরের রহস্য উন্মোচনের রীতিতে সেখানে ধ্যানে মগ্ন হন। একদিন হযরত মুজাদ্দিদ আলফেসানির সাথে তার দেখা হয়েছে, দিদার হয়। তিনি জিজ্ঞেস করেন যে কিসের সন্ধানে আছো। কাজী সাহেব বলেন যে খোদার দিদার, খোদার সঙ্গ চাই, খোদার নৈকট্য চাই, এবং বলেন যে আমার পীর মারা গেছে। এতটা কথা বলে মুজাদ্দিদ আলফেসানি অদৃশ্য হয়ে যান। কাজী সাহেব সেখান থেকে ফিরে আসেন, 2-3 দিন আরো যান এভাবে, এবং একইভাবে ধ্যানে মগ্ন হন, কবরে বসে দোয়া করেন। পূর্বের মতোই হযরত মুজাদ্দিদ আলফেসানি সামনে আসেন এবং তিনি নবাব শ্বশুরকে জিজ্ঞেস করেন যে কি কি চাও। কাজী সাহেব বলেন যে খোদা তালার সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, একই সাথে আমি তাকে বললাম যে আমি কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালামের কাছে যাব। হযরত মুজাদ্দিদ সাহেব বলেন যে হ্যাঁ, কিন্তু তুমি আশ্বস্ত হবে না। এতটা বলে তিনি আবার অদৃশ্য হয়ে যান। কিছুদিন পর আবার কাজী সাহেব হযরত মসীহ আসলামের কাছে কাদিয়ান গিয়ে অবস্থান করেন। তিনি বলেন হযরত মুন্সি আহমদ জান সাহেবের বৈঠকে যে স্বাদ পেতাম কাদিয়ানে, সেই স্বাদ এবং আনন্দ পেতাম না। পূর্বের যে অবস্থা এবং অভ্যাস ছিল সেই অনুসারে কিছু সেখানে দেখেননি, আনন্দ পাননি। হযরত মুজাদ্দিদ আলফেসানি সাহেবের কথা অনুসারে আমরা সেখানে আশ্বস্ত হতে পারতাম না। যাই হোক, বেশ কয়েকবার কাদিয়ান গিয়ে সপ্তাহ পর সপ্তাহ সেখানে অবস্থান করেছি এবং করতাম। হযরত মুসা আহমদ জান সাহেব সেই বুজুর্গ যিনি হযরত মসীহ মওউদ ইসলামের প্রাথমিক এবং প্রারম্ভিক অবস্থা দেখে মানুষের বয়াত নেয়া পরিত্যাগ করেন। যারাই আসতো বয়াতের জন্য তাদেরকে বলতেন যে এখন যে খোদাকে স্মরণ করতে চায় তার কাদিয়ানে মির্জা গোলাম আহমদ সাহেবের কাছে যাওয়া উচিত। 1885 সনে তিনি ইন্তেকাল করেন। ইনি সেই বুজুর্গ যাকে হযরত মুসা আহমদ ইসলাম দোয়ার জন্য লিখেছিলেন। যাই হোক, ইনি অর্থাৎ সুফি আহমদ জান সাহেব বলতেন, কেউ ছিল না তাই তখন আমাদের গুরুত্ব ছিল। আমরা আল্লাহ সৃষ্টির মাঝে এক এক ফোঁটা কল্যাণ বিতরণ করতাম, কিন্তু এই ব্যক্তি অর্থাৎ হযরত মসীহ মওউদ এমন দৃঢ় সংকল্পবদ্ধ যে তিনি প্রস্রব ঝর্ণার উপর থেকে পাথর সরিয়ে দিয়েছেন, যে চায় তৃপ্তি সহকারে পান করতে পারে। একই সাথে হযরত মসীহ মওউদ ইসলামের পবিত্র মর্যাদাকে সামনে রেখে পঙ্ক্তি লিখেছেন, আমরা রোগীদের দৃষ্টি তোমাতে নিবদ্ধ, তুমি খোদার খাতিরে মসীহ হওয়ার দাবি করো, যুগের আরোগ্য বিধান করো। মসীহ মওউদ ইসলামের লুধিয়ানা আসার পূর্বে তিনি তার ভক্তদের বলেছিলেন, মির্জা গোলাম আহমদ সাহেব লুধিয়ানা আসতে যাচ্ছেন, আমরা তাকে সাক্ষাতের জন্য স্টেশনে যাব, আমি যার দিকে ইঙ্গিত করব তোমরা নিশ্চয় জানো যে তিনি মির্জা গোলাম আহমদ সাহেব। তার ভক্তরা তাকে প্রশ্ন করলেন যে হুজুর, যেখানে তাকে দেখেনি, আপনি তাকে দেখেননি, আপনি কিভাবে বলতে পারেন যে অমুক ব্যক্তি মির্জা গোলাম আহমদ সাহেব? তিনি তখন বলেন যে হাদিসে ইতিপূর্বেই তার চেহারা অবয়বের কথা উল্লেখ আছে। মসীহ ইসলাম যখন লুধিয়ানা স্টেশনে নামেন এবং মানুষের ভিড়ের মাঝে হাঁটছিলেন, তখন তিনি তার ভক্তদের দিকে ইঙ্গিত করে বলেন যে ইনি হলেন মির্জা গোলাম আহমদ সাহেব। হযরত মসীহ ইসলাম যখন তার কাছে আসেন, তিনি হযরত মসীহ ইসলামকে আসসালামু আলাইকুম বলে মুসাফা করেন। হযরত মুর্শিদ আহমদ জান সাহেবের ভালোবাসার কারণে তিনি বলেন যে আমি হযরত মসীহ মওউদের হাতে বয়াত করি। এরপর হযরত মসীহ ইসলামের বিভিন্ন বৈঠকের যে বৈশিষ্ট্য আমার জীবনে প্রকাশ পায় তা ভিন্ন। পূর্বে এই বৈঠক পছন্দ করতাম না, কিন্তু বয়াতের পর বৈঠকের যেই বিভিন্ন বৈঠকের যেই প্রভাব ছিল আমার উপর তা বড় সামান্য এবং তুচ্ছ মনে হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বুজুর্গ এবং পুণ্যাত্মাদের মতো ইমান এবং বিশ্বাসে দৃঢ় করুন, আর আমাদের প্রত্যেকের জীবনে সেই বৈশিষ্ট্য সেই গুণাবলী সৃষ্টি হোক যা হযরত মসীহ মওউদ ইসলাম আমাদের মাঝে সৃষ্টি করতে চেয়েছেন এবং যা সৃষ্টির জন্য তিনি এসেছেন। শুধু বয়াত করাই যথেষ্ট নয়, বরং আল্লাহর সাথে সবার এক সম্পর্ক স্থাপিত হওয়া উচিত। দ্বিতীয় কথা হল, পাকিস্তানের জন্য আমি দোয়ার তাহরিক করে থাকি, বন্ধুগণ দোয়াও করেন, কিন্তু আজ পুনরায় এই বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করতে চাই। আহমদীদের অবস্থা পাকিস্তানে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন পরিস্থিতির তারা সম্মুখীন হচ্ছে। উত্তরোত্তর নীতি নির্ধারকদের, সরকারের নীতি নির্ধারকদের যখন বলা হয়, রিপোর্ট যখন করা হয়, কর্মকর্তাদের কাছে যাওয়া হয়, আবার তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, তারা বলে যে আমাদের রিপোর্ট অনুসারে সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আহমদীদের এই ধৃষ্টতা এবং হটকারিতা দেখে নালিল্লাহ ছাড়া আর কি বলা যেতে পারে? অবশ্যই আল্লাহ তালাই আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দু এবং হওয়া উচিত। খোদা তালার পবিত্র শক্তি এবং কুদরতের তারা ধারণাই করতে পারে না। তারা এরা মনে করে যে এটা একটি জাগতিক বস্তু, দুনিয়ার অন্য জামাতের মতো একটি জামাত যাচ্ছে, তাই ব্যবহার করে এদের সাথে। যাই হোক, আমাদের কাজ হল খোদা তালার দরবারে সিজদাবনত হওয়া, এটি আমাদের দায়িত্ব, এদিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। আমাদের পক্ষ থেকে কখনো এই বিষয়ে কোনো ত্রুটি থাকা উচিত নয়, কোনো ঘাটতি থাকা উচিত নয়। সম্প্রতি লাহোরে মডেল টাউনের আহমদিয়া কবরস্থানে 14-15 ব্যক্তি জোর করে ঢুকে যায়। চৌকিদার ছিল, তাকে এবং তার ঘরের লোকদেরকে গুলির মুখে ঘরে আবদ্ধ করে, গৃহবন্দী করে, গুলির ভয় দেখে গৃহবন্দী করে। এরপর 120টি কবরের অসম্মান করে এবং ফলক ভেঙে ফেলে। এখন এই শয়তানদের দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে মুর্দা এবং লাশও নিরাপদ নয়, আহমদি মৃতরাও নিরাপদ নয়। আর বাহ্য তো সাক্ষ্য প্রমাণ দেখে এটি মনে হয় যে পুলিশের হইতে হাত আছে, পুলিশের পৃষ্ঠপোষকতা তারা তাদের রয়েছে। বড় কষ্টে এফআইআর তারা নিয়েছে, যখন এফআইআর করতে যাওয়া হয় নিতে চায়নি। শাহাদাতের ঘটনা কিভাবে ঘটছে আজও কোয়েটাতে, এক আহমদি যুবককে যার নাম ছিল মকসুদ আহমদ সাহেব তাকে শহীদ করা হয়। কিছুক্ষণ পূর্বেই সংবাদ এসেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ মরহুমের বিস্তারিত তথ্য যখন আসবে পরের জুমায় তারা জানাজা পড়াবো। তার বড় ভাইকে এক মাস পূর্বে কোয়েটায় শহীদ করা হয়েছে। আল্লাহ তাআলা অচিরে শত্রুদেরকে ধৃত করুন। আমি যেভাবে বলেছি আমাদের কাজ হল শত্রুর প্রতিটি ঘৃণ্য এবং নিষ্পেষণমূলক কাজের সময় খোদা তালার দিকে পূর্বের তুলনায় বেশি ঝুঁকা, তার দিকে যাওয়া, আর এদিকে জামাতকে বিশেষভাবে মনোযোগ নিবদ্ধ করা উচিত। আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দেন।
আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر